রহস্যপূর্ণ দেশে, রহস্যপূর্ণ দেশে, রহস্যপূর্ণ দেশে, রহস্যপূর্ণ দেশে, রহস্যপূর্ণ দেশে।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাসাউফুর ইমাম ইমামুল আসফিয়া ইমাম আব্দুল ওয়াহাব শারানি রহমতুল্লাহ আলাইহি এর রওজার দিকে আমরা যাচ্ছি। বাবু সারিয়া এই এলাকাটিকে বলা হয়। আমাদের সৌভাগ্য যে একই দিনে অনেক বুজুর্গের দরবারে যাওয়ার সৌভাগ্য আমাদের হচ্ছে। অনেক লোক আছে যারা জীবনে একটি স্থানে গিয়ে গুরুত্বের সাথে সেটা জিয়ারত করে এবং তা সারা জীবন মনে রাখে, কিন্তু আমরা যে এক একজন মহান ওলির দরবারে যাওয়ার আমাদের সৌভাগ্য হচ্ছে, এটি অনেক বড় একটি আল্লাহ তাআলার রহমত। হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মহান ব্যক্তিত্ব। মাজমাউল বাহরাইন হযরত ইমাম শারানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর দরবারে আমরা উপস্থিত হয়েছি।
রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ
কাহেরা, যাকে আমরা কায়রো বলে থাকি, প্রাচীন এবং নতুন দালানি একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। দুই ধরনের সংস্কৃতি এখানে লক্ষ্য করা যাচ্ছে। এখানকার ধর্মীয় লোকদেরকেও খুবই স্ট্যান্ডার্ড দেখা যাচ্ছে। ইসলামী বন্ধুদের মধ্যে পর্দাও লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু মডার্নরাও রয়েছে এখানে। অর্থাৎ এখানে দু ধরনের সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি, দু ধরনের লোক এখানে পাওয়া যায়। আল্লাহ যেন এখানে সেই প্রাচীন স্মরণ পুনরায় তাজা করে দেন, পুনরায় এখানে ইলম ও আদবের কেন্দ্রবিন্দু হোক, পুনরায় এখানে আমলের বসন্ত চলে আসুক ইনশাআল্লাহ। এখানকার আলিম ও শায়েখগণও চেষ্টা করছেন, সেই দিন আসবে ইনশাআল্লাহ, সেই দিন সুন্নতের ছড়াছড়ি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কোটি কোটি শাফিদের ইমাম। 150 হিজরি সনে তিনি ইয়ামান কিংবা মিনায় জন্মগ্রহণ করেন। তিনি তাবে তাবেই ছিলেন, তাবেইনদের জিয়ারত করা ওনার নসিব হয়েছে। ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইদ্রিস শাফি সম্পর্ক হল কোরাইশ বংশের সাথে। হযরত আব্দে মোনাফের সাথে গিয়ে ওনার বংশ পরম্পরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরার সাথে মিলিত হয়। ওনার মহান দাদা যান হযরত শাফে বিন সায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্ক করে তাকে শাফি বলা হয়। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি 7 বছর বয়সে কোরআনে পাক খতম করেছেন, 10 বছর বয়সে মুয়াত্তা ইমাম মালিক হিফজ করেছেন, আল্লাহু আকবার, 10 বছর বয়সে আলিমগণের সংস্পর্শে বসা ওনার বাল্যকাল হতেই আগ্রহ ছিল, যা কিছু শ্রবণ করতেন তা লিখে নিতেন। ওনার দারিদ্রতার অবস্থা এমন ছিল যে ওনার কাছে কাগজ ক্রয় করার টাকা ছিল না, তাই তিনি হাড্ডির মধ্যে লিখতেন, সংরক্ষণ করে রাখতেন। তিনি এতই লিখেছেন যে সেই হাড্ডিগুলো দ্বারা অনেকগুলো তাবু পূর্ণ হয়ে গেছে। মক্কায় মোকারামায় মুসলিম খালিদ জঞ্জির নিকট ফিকা শিকা অর্জন করেন। অতঃপর মদিনা মনোয়ারায় এসে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র হওয়ার সৌভাগ্য লাভ করেন। ইমাম শাফি নিজেই বলেন, ফিকা শাস্ত্রের ইমাম মুহাম্মদ বিন হাসানের বিরাট ইহসান আমার উপর রয়েছে। 15 বছর বয়সে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে ওনার ওস্তাদগণ ফতোয়া দেওয়ার অনুমতি দিয়েছেন। তিনি 15 বছর বয়সে মুফতি হয়ে গেছেন। অতঃপর 195 হিজরি সনে বাগদাদ আসলেন, এখানে অবস্থান করলেন, তিনি অনেক কিতাব লিখেন। অতঃপর মিশর তশরিফ নিয়ে আসলেন এবং এখানে এসে কিতাবুল আম ইত্যাদি অনেক নতুন কিতাব তিনি লিখেন। সুবহানাল্লাহ, ওনার সম্পর্কে অনেক কথা রয়েছে। ওনার সম্পর্কে রবি বিন সালমান বলেন, আমি ওনার দরজায় ইলম দ্বারা উপকার লাভ করেন, তাদের 752 দাঁড়ানো অবস্থায় পেয়েছি, দূর দূরান্ত হতে লোক এসে ওনার নিকট ইলমে দিন অর্জন করতেন। ইমাম শাফি বেশ কতগুলো কিতাব প্রণয়ন করেছেন, কিন্তু ওনার বিনয়ী ও নম্রতা এমন ছিল যে তিনি বলতেন যে লোকেরা আমার কিতাবসমূহ এবং ইলম দ্বারা উপকৃত হোক, কিন্তু একটি শব্দ আমার দিকে সম্পৃক্ত না হোক, আমার নাম না হোক, বরং কাজ হোক, লোকেরা ইলম শিখবে এবং আমি সাওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওনার বাণীসমূহ খুবই চমৎকার। আলিমগণের ব্যাপারে বলেন, যে ব্যক্তি আখিরাতের কল্যাণ চায় সে যেন ইলমের মধ্যে নিষ্ঠার এবং আল্লাহর জন্য কাজ করে। সুবহানাল্লাহ, তেমনি ভাবে ইমাম সাহেবের ব্যাপারে একটি স্বপ্ন খুবই প্রসিদ্ধ রয়েছে। স্বয়ং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি শিশুকালে একটি স্বপ্ন দেখলাম যে মাওলা আলী রাদি আল্লাহ তালানহুর সাথে আমি মুসাহাফা করেছি এবং তিনি নিজের আংটি খুলে আমাকে পরিয়ে দিয়েছেন। আমার চাচা সে স্বপ্নের ব্যাখ্যা এভাবে করলেন যে হযরত মাওলা আলী রাদি আল্লাহ তালানহুর মুসাহাফা করার উদ্দেশ্য হলো এটাই যে আজাব হতে মুক্ত, এবং আংটি পরানোর উদ্দেশ্য হলো যে সকল স্থানে মাওলা আলীর প্রচার হবে সে সকল স্থানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির প্রচার হবে। সারা পৃথিবীতে ইমাম শাফিকে চিনেন না এমন কোন মুসলমান নেই। আল্লাহ তালা ওনার খ্যাতি কিভাবে যে দান করেছেন তেমনি ভাবে ওনার উপস্থিতি উত্তর খুবই চমৎকার ছিল। ফতোয়া প্রদানের ক্ষেত্রে ওনার দ্বিতীয় অন্য কেউ ছিল না। ওনার মেধা শক্তি খুবই প্রখর ছিল। একটি বড় কঠিন প্রশ্ন ওনার নিকট আসলো, এমন দুজন ব্যক্তির ব্যাপারে আপনাদের ফতোয়া কেমন যারা একজন মহিলাকে বিবাহ করার ইচ্ছা করেছে কিন্তু সেই মহিলাটি একজনের জন্য হালাল এবং অপরজনের জন্য হারাম, সেই মহিলাটি তার মহরিমে নয়, এটা কিভাবে হতে পারে? মহরিমে নয় বরং হারাম এবং অপরজনের জন্য হালাল। ইমাম শাফি তৎক্ষণাৎ উত্তর দিলেন, মাসালা হলো এই, যে লোকটার উপর হারাম তার অলরেডি চারজন স্ত্রী রয়েছে, তাই পঞ্চম স্ত্রী তার জন্য হারাম, পক্ষান্তরে অপরজনের চারজন স্ত্রী নেই তাই তার জন্য হালাল। ওনার কবিতার প্রতিও খুবই আগ্রহ ছিল। তিনি একাধারে আলিম ও মুস্তাহিদ হওয়ার সাথে সাথে কবিতার প্রতিও আগ্রহী ছিলেন। তিনি কাব্যগ্রন্থ প্রণয়ন করেছেন। সুবহানাল্লাহ, নবী পাক আলাইহি সালাতু সাল্লামের পবিত্র সত্তার প্রতি গভীর ভালোবাসা এবং অধিক হারে দরুদ পাক পড়তেন এবং তিনি বলতেন যে আমার নিকট এই বিষয়টি সবচেয়ে পছন্দনীয় যে প্রতিটি মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে অধিক হারে দরুদ পাক প্রেরণ করুক। তিনি তার জীবনের 4.5 বছর মিশরে কাটিয়েছেন। মিশরের অধিকাংশ লোক এবং মুসলিম সমাজের 1/3 উম্মত ওনারই অনুসারী এবং শাফি মাজহাব। হযরত ইমাম শাফি পরিপূর্ণ জ্ঞানগর্ব জীবন অতিবাহিত করেন, অনেক কিতাব এবং ছোট পুস্তিকা প্রণয়ন করেন এবং জামে আমর বিন আসকে স্বীয় ইলমের পরিশ্রমের কেন্দ্র বানিয়ে রেখেছেন। পরিশেষে রজব মাসের শেষ তারিখ 204 হিজরি সন বৃহস্পতিবার রাতে তিনি ইন্তেকাল করেন। শেষ মুহূর্তে তিনি যে কবিতাগুলো বলেন তার অর্থ হল, তিনি বলেন, হে আল্লাহ, যখন আমার অন্তর শক্ত হয়ে গেছে এবং সব রাস্তা বন্ধ হয়ে গেছে তখন আমি আমার আশাকে তোমার ক্ষমা এবং দয়া পর্যন্ত পৌঁছানোর সিঁড়ি বানিয়ে নিয়েছি। আমার গুনাহ তো অনেক বড় কিন্তু তোমার ক্ষমা ও দয়া আমার গুনাহের তুলনায় বহু গুণ বেশি। আমরা ইমাম শাফির মাজারে উপস্থিত হয়েছি এবং এই আশা নিয়ে এসেছি যে আল্লাহ করিম ওনাদের সদকায় আমাদের ক্ষমা করবেন, ওনাদের মাজারে বর্ষণ হওয়া রহমতগুলোর সদকায় আমাদের উপরও রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। ইনি মহান এক ব্যক্তিত্ব, ইসলামে ওনার খুব নাম রয়েছে। ইনি সেই ব্যক্তি যিনি নূরের মিনার, ইনি সেই মহান ব্যক্তিত্ব যার পিছনে কোটি কোটি লোক চলে এবং দুনিয়ায় ওনার ফয়েজ চালু রয়েছে। আজ দুনিয়াতে অনেক বড় বড় আলেম এমন রয়েছে যারা নিজেকে দাবি করেন যে আমি শাফি। মুফতিয়ানে কিরাম নিজেদেরকে শাফি হিসেবে পরিচয় দিয়ে থাকেন। একটু রিয়েলাইজ করুন, ইমাম শাফি কে এবং ওনার মর্যাদা কি? বলা হয় ওনার অনুসারীর সংখ্যা এক গবেষণা মতে 1/3 উম্মত, মুসলমানদের 1/3 জনবসতি ইমাম শাফির মুকাল্লিদ। আল্লাহু আকবার! আল্লাহ ইমাম শাফির মাজারে কোটি কোটি নূরে তজল্লির বৃষ্টি বর্ষণ করুক, ওনার সৎকায় আমাদের ক্ষমা হোক। মাদানী চ্যানেল দেখতে থাকুন, পুনরায় আরো জিয়ারত সমূহ ইনশাআল্লাহ নিয়ে আমরা হাজির হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বে করিম, আমরা যা কোরআন তেলাওয়াত করেছি আমাদের জীবনে যে সামান্য আমল রয়েছে তা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিয়া ও উপহার স্বরূপ এবং বিশ্বাসের সাথে পেশ করছি, কবুল করো। প্রিয় নবীর মহান ওসিলার মাধ্যমে সকল নবী, সকল সাহাবি, সকল তাবি, সকল তাবে তাবি, বিশেষত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দরবারে পেশ করছি, তা কবুল করো। হে আল্লাহ, ওনার ফয়েজ দ্বারা আমাদের ধন্য করো এবং ওনার সৎকায় সওয়াব সকল মুসলিম নরনারীর রুহে পেশ করছি, তা কবুল করো। বিশেষ করে আমার মরহুম মা বাবার রুহে এবং যত মুসলমান পৃথিবী হতে বিদায় নিয়েছে তাদের রুহে পেশ করছি, তা কবুল করো। মিশরে যত নবী, সাহাবা, আহলে বায়েত, আতহার, যত অলিগণ দাফন হয়েছে তাদের রুহে পেশ করছি, তা কবুল করো। হে আল্লাহ, ইমাম শাফির নুরানি কবরে বর্ষণ হওয়া রহমতের সদকায় আমাদের উপরও রহমতের বৃষ্টি বর্ষণ করো। বরস্তা নহি দেখকর আব রে রহমত বদ পর ভি বরসাদে বরসানে ওয়ালে। রব্বে করিম, ওনার ইলমের উসিলায় আমাদেরকে ইলম দান করো, আলিমে বা আমল বানিয়ে দাও, ওনার তাকওয়ার উসিলায় আমাদেরকে মুত্তাকি বানিয়ে দাও, ওনার তেলাওয়াতের সৎকায় আমাদেরকেও তেলাওয়াতের আগ্রহ দান করো, ওনার জিকিরের সৎকায় আমাদেরকেও তোমার জিকির কারী জিহ্বা দান করো। ইমাম শাফির ইশকের রসুলের উসিলায় আমাদেরকে সত্যিকারের আশিককে রসুল বানিয়ে দাও। ইনি সারা জীবন দিন এমতিনের খিদমত করেছেন, হে আল্লাহ আমাদেরকেও ওনার সৎকায় দিন এমতিনের খিদমতের জন্য কবুল করো, নেকি বিশিষ্ট জীবন দান করো, সারা জীবন জেল ও আদালত এবং হাসপাতালের ঘোরাঘুরি হতে রক্ষা করো। তোমার দরবার ছাড়া অন্য কারো মুখাপেক্ষী আমাদেরকে করো না। জীবনের শেষ নামাজটিও আমরা যেন মসজিদে দাঁড়িয়ে আদায় করতে পারি। হে রব্বে করিম, যখন শেষ সময় হবে ইমান সহকারে আফিয়াতের সাথে মদিনাওয়ালা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারওয়ালা আমাদেরকে মৃত্যু নসিব করো। রব্বা تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم صلى الله تعالى على محمد وعليه واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين لا اله الا الله محمد رسول الله হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোশ্যাল মিডিয়াকে উত্তমভাবে ব্যবহার করা যায়, আলহামদুলিল্লাহ। আমরা যখন মিশরে এসেছি তখন আমাদের প্রোগ্রামের ডিটেলস এখানে রেখেছি। এক ইসলামী ভাই, যার নাম তারিক ইকবাল ভাই, তিনি আমাদের সাথে যোগাযোগ করেছেন, অতঃপর আমরা তাকে কল করেছি। এরপর যা কিছু হয়েছে তা আপনি দেখছেন। আজ তিনি খুবই জোর করে তার বাড়িতে আমাদের কাফেলাকে দাওয়াত করেছেন। আমরা সবাই তার বাড়িতে এসেছি। চলুন ইনশাআল্লাহ তার বাড়িতে আল্লাহ পাক বরকত দান করুক, ওনার মহাব্বতের বিনিময় দান করুক। দাওয়াত ইসলামীকে যদি কেউ ভালোবেসে থাকেন তাহলে আল্লাহর দিনের জন্য ভালোবাসেন। আমাদের পরস্পর কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। আমরা এখানে এসেছি দিনের খিদমতের জন্য এবং ইনিও আমাদের আহ্বান করেছেন। আল্লাহ তাআলা ওনাকে সর্বোত্তম প্রতিদান দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি সুস্থ আছেন? আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুক। এক কম্বিনেশন আপনার বাড়িতে জামায়াত হলো, জার্মানি, ইউকে, আমেরিকা, ইন্ডিয়া, মাশাআল্লাহ। আমাদের গোলাম মোহাম্মদ ভাই ইন্ডিয়া হতে এসেছেন, মাশাআল্লাহ। এভাবে দাওয়াত ইসলামী, আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়াত ইসলামী মূলত আপনারই দাওয়াত ইসলামী। এই ধরনের কোনো দুঃখ নেই যে একজন পাঞ্জাবি তার ভাষা ভিন্ন এবং দেশও ভিন্ন। সবাই নবী পাকের উম্মত, সবাই একসাথে আলহামদুলিল্লাহ কাজ করি। আপনি যদি সামান্য ফলো করেন তবে মাদানী চ্যানেল ইত্যাদি দেখবেন, আমাদের এই ভাইয়ের সাথে মাদানী চ্যানেলের মাধ্যমে যোগাযোগ হয়েছে। আমরা একে অপরকে চিনতাম না, অন্যদেরকে হয়তো তিনি নিজের স্টোরি শুনিয়েছেন। বেসিক্যালি আমরা যখন থেকে এসেছি তখন থেকে এভাবে হচ্ছে যে লোকেরা আমাদের খোঁজ নিয়ে যোগাযোগ করছে। যেমনটি মাশাআল্লাহ সিয়ালকোটের ভাই, সিয়ালকোটও আমাদের মার্কাস রয়েছে। দাওয়াত ইসলামের এই মুহূর্তে প্রায় 800-এরও বেশি জামিয়া রয়েছে এবং আমাদের প্রায় 4000 মাদ্রাসা রয়েছে। শুধুমাত্র মাদ্রাসা এবং দারুল উলুম সহ আমাদের 5000 প্রতিষ্ঠান রয়েছে এবং আমরা সারা বছরে প্রায় 600 মসজিদ তৈরি করে থাকি। সেই সব এলাকায় যেখানে মসজিদ নেই, দৈনিক গড়ে দুটি করে মসজিদ তৈরি হয়। সারা পৃথিবীতে আপনি যেখানে যান মাশাআল্লাহ, ইউকেতে আমাদের 60-এর অধিক মার্কাস রয়েছে। জার্মান হতে আমাদের বিলাল ভাই এসেছেন কিছুদিন পূর্বে। জার্মানে আমরা হাগন সিটিতে একটি চার্চ ক্রয় করে মসজিদ তৈরি করেছি। দাওয়াত ইসলামীকে যদি ফলো করেন ইউটিউব অথবা ফেসবুকে অবগত হওয়া যাবে যে অতীতে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কি কি করেছি। আল্লাহ তাআলা বড় দয়া করেছেন, যেহেতু এই কাজগুলো ইখলাসের উপর ভিত্তি, অন্য কোনো উদ্দেশ্য নেই। নাম চায় না, ভোট চায় না, কোনো দেশের কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্ক নেই, কোনো ধরনের সংঘর্ষের সাথে আমাদের সম্পর্ক নেই, কেবল দিনের খিদমত আমরা করছি। তাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সাহায্যকারী, আমাদেরকে প্রেরণ করেন এবং সেই নিয়তে আমরা এসেছি। আমরা এখানে জিয়ারতও করব এবং জিয়ারতগুলোকে চ্যানেলের জন্য রেকর্ডও করব এবং সাথে সাথে এমন নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে যাতে এখানে কোনো একটি কাজ আরম্ভ হয়ে যায়। কেননা সাধারণভাবে এমনও হয় যে ব্যক্তি মাতৃভূমি হতে দূরে চলে যায়, কোনো কোনো সময় সে ব্যক্তির দিন হতেও দূরে চলে যায়, কেননা তার সাথে যোগাযোগ রাখা খুবই কঠিন হয়ে যায়।
রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ।
বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ইয়া হাইয়্যু ইয়া কাইয়ুম بسم الله وعلى بركة الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله اللهم أطعم من أطعمني وسقي من سقاني يا الله عز وجل جرا আমাদেরকে আপ্যায়ন করেছেন সে দানার বিনিময়ে তাদেরকে জান্নাতের সুমহান দানা আপ্যায়ন করো যারা আমাদের পানি পান করিয়েছেন সে প্রতিটি বিন্দুর বিনিময়ে নবী পাকের হাতে কাউসারের পানি পান করাও এই বাড়িতে রহমত ও বরকত সমূহ অবতীর্ণ করো যারা অসুস্থ তাদেরকে শিফা দান করো যারা পেরেশানিতে রয়েছে তোমার দয়া দ্বারা সেই পেরেশানিকে দূর করে দাও আমাদেরকে দুনিয়ার বিভিন্ন রকমের নিয়ামত খাইয়েছো জান্নাতের মধ্যে নিয়ামত দ্বারা ধন্য করো আমাদের দুনিয়া এবং আখিরাতকে উত্তম করে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিয়া ওয়া আলা আলিহি আজমাইন মিশরে যখন আসা হয় তখন দুটি মহান ঘটনা সামনে আসে আমি মনে করি বাস্তবিকভাবেই মিশর হলো এক রহস্যপূর্ণ দেশ এখানে এত কিছু রয়েছে যে এটি একটি চমৎকার দেশ যে দেশে এত উত্থান পতন দেখা গেছে এবং এর মধ্যে এত গল্প কাহিনী রয়েছে কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা রয়েছে সেটাকে কোরআনে আহসানুল কাসাস বলা হয়েছে সেটাকে আহসানুল কাসাস কেন বলা হয়েছে যদি কোরআন পড়া হয় এবং তার তাফসীর পড়া হয় তবে জানতে পারবেন হযরত ইউসুফ আলাইহিস সালামের ১১ জন ভাই ছিল তাদের মধ্যে কয়েকজন স্টেপ ভাই ছিল যাকে আমাদের দেশে সৎভাই বলা হয় ওনার প্রতি তাদের হিংসা সৃষ্টি হলো হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওনার পিতা অত্যন্ত স্নেহ করতেন তখন তারা ফিল করত যে আমরা এত স্নেহ মমতা পাই না কেন ওনার ভাইয়েরা সিদ্ধান্ত নিল যে কোনোভাবে তাকে কূপের মধ্যে ফেলে দেওয়া হোক কূপ মিনতির পর নিজের পিতার কাছ থেকে ইউসুফ আলাইহিস সালামকে তারা চেয়ে নিল তখন ওনার বয়সও অল্প ছিল এবং ওনাকে নিয়ে গেল এই ঘটনাটি নিশ্চয়ই আপনারা শুনেছেন আমি এর মাধ্যমে যে মেসেজটা দিতে চাই তারা ওনাকে কূপের মধ্যে ফেলে আসলো আল্লাহ তাআলা জিব্রাইল আমিন আলাইহিস সালামকে পাঠালেন এবং তিনি হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে পড়ে যাওয়া থেকে রক্ষা করলেন এবং ওনার ক্রমবিকাশ সেখানে হতে লাগলো এবং ওনার হিফাজতের ব্যবস্থা আল্লাহ তাআলা করলেন এবং ভাইয়েরা এসে পিতাকে বলতে লাগলো যে তাকে বাঘ খেয়ে ফেলেছে ওনার জামার রক্ত মেখে সেটাও পিতার কাছে নিয়ে যাওয়া হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম খুবই সুন্দর উত্তর দিলেন সে তো এক আশ্চর্য বাঘ ছিল আমার সন্তানকে খেয়েছে কিন্তু জামাটি পুরো ঠিকই রেখে দিয়েছে সে জামা ছিঁড়তে ভুলে গেছে জামাটি সম্পূর্ণ ঠিক এবং তার উপর রক্তের দাগ রয়েছে তিনি তার স্মরণে অনেক অশ্রু ভাসাতেন এবং এক বর্ণনা মতে তার দৃষ্টিশক্তি হ্রাস পেয়ে গিয়েছিল কিন্তু তার চোখ ইতিপূর্বে খুব ভালো ছিল এখন হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স ৭-৮ বা ১০ বছর হবে তিনি কূপের ভিতর রয়েছেন ওনার ভাইয়েরা প্রতিদিন এসে দেখতো যে তিনি বেরিয়ে এসেছেন কিনা একবার কোন একটি কাফেলা সেদিকে যাচ্ছিল তারা সেখানে পানির বালতি ফেললো হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই বালতি ধরলেন যখন বালতি টানা হলো তখন তিনি বেরিয়ে আসলেন যখন বের হলেন তখন লোকেরা দেখলো যে একজন সুদর্শন ছেলে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে অনেক সৌন্দর্য দান করেছেন ওনাকে যখন কাফিলার লোকদের সাথে দেখলো তখন তার ভাইয়েরাও চলে আসলো তখন তারা বললো যে এই হলো আমাদের পলাতক গোলাম আপনারা এক কাজ করুন যে তাকে কিনে নিন সত্য হচ্ছে যে তাকে এত দূরে এলাকায় নিয়ে যাবেন যাতে সে আর ফিরে আসতে না পারে শুধুমাত্র ২০ দিরহামের বিনিময়ে সে যুগেও এই মুদ্রা খুবই সামান্য ছিল তারা আপন ভাইকে বিক্রি করে দিলেন আপনি শুরু থেকে লক্ষ্য করুন ওনাকে কত কষ্ট দেওয়া হয়েছে প্রাণ নেওয়ার চেষ্টা করা হয়েছে অতঃপর গোলাম বানিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে তখন সেই মিশরের ময়দান মিশরের বাজার ছিল এই সেই মিশর এবং এই সেই এলাকা ছিল যেখানে ওনাকে বিক্রি করা হয়েছে তখন সেখানকার আজিজে মিশর যাকে বাদশা বলা হয় সেই সময় কারশিপ বলা হতো তখন তিনি দেখলেন যে খুবই অল্প দামে অত্যন্ত সুন্দর গোলাম পাওয়া যাচ্ছে তিনি তাকে ক্রয় করে নিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম বাদশার ঘরে লালন পালন হতে থাকেন তখন সেই ঘটনা ঘটল যখন তিনি যৌবনে পদার্পণ করলেন আল্লাহ তাআলা তাকে সুন্দর চেহারা দান করেছেন অতঃপর জোলেকা যিনি আজিজে মিশরের স্ত্রী সে তাকে টার্গেট বানালেন অতঃপর যেভাবে আল্লাহ তাআলা তাকে একটি ছোট শিশু যে ধলনায় ছিল সেটার সাক্ষীর মাধ্যমে মুক্তি দিয়েছেন কিন্তু কিছুকাল তাকে জেলে থাকতে হয়েছে তিনি বন্দীও হয়েছেন আপনি প্রথম থেকে দেখুন প্রথমে কূপের মধ্যে অতঃপর প্রাণে মেরে ফেলার চেষ্টা অতঃপর গোলাম বানিয়ে বিক্রি করা অতঃপর অপরাধ না করেও জেলে যাওয়া হলো শুরু থেকেই ইউসুফ আলাইহিস সালামের ধৈর্য ধারণ এবং আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার সম্মুখীন বরং তিনি আল্লাহর নবী এখন এই কথাটি নোট করে রাখুন অতঃপর বাদশাহ স্বপ্ন দেখলো যে স্বপ্নটি খুবই জাদুকরী স্বপ্ন ছিল এই সব ঘটনা কোরআনে বিদ্যমান রয়েছে তিনি স্বপ্নে দেখলেন যে ৭টি গাভী কিছু ফসল খাচ্ছে এটা একটি লম্বা ঘটনা এখন ওনার সাথে যে দুজন লোক জেলখানাতে ছিল তারা বাদশাহকে বলল যে আপনি সারা মিশরে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করছেন এমন একজন ব্যক্তিকে আমরা জেলে বন্দি করেছি যিনি উত্তমভাবে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন। তখন ইউসুফ আলাইহিস সালামকে সেখান থেকে বের করা হলো। তিনি স্বপ্নের ব্যাখ্যা দিলেন, প্ল্যান দিলেন যে এভাবে করে ফসলকে সংরক্ষণ করা হোক, আগামী 7 বছর পর্যন্ত এমন কঠিন দুর্ভিক্ষ আসবে যে সারা পৃথিবী হতে ফসল শেষ হয়ে যাবে। যদি আপনি স্টোর করে নেন তবে সারা পৃথিবীর লোক আপনার কাছ থেকে ক্রয় করতে আসবে। যখন বাদশাহ তার নিকট হতে এমন প্ল্যান শুনলেন তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই সকল প্ল্যান আপনি আমাকে দিন, আমি সেগুলো হ্যান্ডেল করব। যদি আপনি আমাকে অনুমতি দেন আমি পূর্ণ সিস্টেম আপনাকে বানিয়ে দেব। বাদশাহ তাকে অনুমতি দিলেন এবং তিনি সারা মিশরে ফসল চাষের জন্য সব জাতিকে লাগিয়ে দিলেন। এরপর সেগুলো কিভাবে গোদামজাত করতে হয় সে ফর্মুলা তিনি তৈরি করলেন। অতঃপর সেভাবেই হলো যে প্রত্যেক বছর সারা পৃথিবীতে সব লোকের ফসল শেষ হয়ে গেল এবং মিশর একাধিপত্য লাভ করলো। সারা পৃথিবীর লোক মিশর এসে ফসল ক্রয় করছে। কিতাবে বর্ণিত আছে যে প্রথম ধাপে লোক এসে নিজেদের দিরহাম ও দিনার দিয়ে গেলেন এবং যারা যত টাকা পয়সা দিয়েছেন তা দিয়ে ফসল নিয়ে গেলেন। পরবর্তী বছর এসে তারা নিজেদের গবাদি পশুর বিনিময়ে ফসল ক্রয় করলেন। পরবর্তী বছর তারা স্বয়ং নিজেদেরকে জমা দিলেন, অর্থাৎ সারা মিশর ওনার গোলাম হয়ে গেল। এটি বড়ই চমৎকার কথা। সেই হযরত ইউসুফ যাকে গোলাম বানিয়ে বিক্রি করেছে, এমন এক সময় আসলো যে মিশরের প্রতিটি লোক তার গোলাম হলো। যখন তিনি দেখলেন যে মানুষের কাছে টাকা পয়সা নেই তখন তাদেরকে ক্রয় করে নিলেন। তারা বলল যে আমরা আপনার গোলাম, আমাদের খাবার প্রয়োজন। এখন এই ঘটনাক্রমে সেই ভাইদেরও ফসল প্রয়োজন হচ্ছে। তারা হযরত ইউসুফ আলাইহিস সালামের নিকট আসলো। তখন হযরত ইউসুফ তাদের চিনতে পেরেছেন, এরা তো আমার ভাই। এখন তিনি করলেন কি, এটি একটি লম্বা ঘটনা রয়েছে। তিনি নিজের ভাইদেরকে ফসলও দিলেন এবং তাতে টাকা পয়সাও দিলেন, কিন্তু এদের সাথে বিন ইয়ামিন ছিলেন না। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাই বিন ইয়ামিনকে ওনার আব্বা আসতে দেননি। তখন তিনি বললেন, তোমাদের যে আরো এক ভাই রয়েছে পরবর্তীতে যখন ফসল নিতে আসবে তখন সে ভাইকেও নিয়ে আসবে। বরং হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে খুব বারণ করলেন, এক ছেলে পূর্বে নিয়ে গিয়েছিল, এখন দ্বিতীয় ছেলেকেও, এটাও যেন দুনিয়া থেকে চলে না যায় এবং আমার থেকে দূরে সরে না যায়। তারা মিনতি করলো যে বাদশাহ খুবই দয়ালু, তিনি আমাদের শস্যের সাথে টাকাও দিয়েছেন। 10 ভাই ছিল, তারা শস্য নিয়ে যখন বাড়িতে আসলো তখন তাদের পিতাকে বলল, আব্বা জান, তিনি আমাদের টাকাও দিয়েছেন এবং বললেন আমাদের ভাইকে নিয়ে যাওয়ার জন্য, এখন আমাদের নিতেই হবে। ভাইকে যখন নিয়ে আসলো তখন ইউসুফ আলাইহিস সালাম তাকে নিজের মুখোমুখি বসালেন এবং বলে দিলেন যে আমি হলাম তোমার ভাই ইউসুফ। অতঃপর বললেন, আমার সম্মানিত পিতা কোথায়? তিনি বললেন, পিতা খুবই চিন্তাগ্রস্ত, তিনি আপনার স্মরণে কেঁদে কেঁদে ওনার চোখের জ্যোতি বল করে ফেলেছেন। তিনি নিজের জামা দিলেন এবং বললেন, এই জামাটি নিয়ে আমার পিতার চোখের উপর রাখবে। অতঃপর অত্যন্ত আগ্রহের সাথে দৌড়তে দৌড়তে সে ভাই পৌঁছলো। 7 দিনের সফর কোন ধরনের বিরতি ছাড়া চলতে চলতে এসে পিতাকে সুসংবাদ দিলেন। যখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের উপর সেই জামাটি রাখা হলো তখন ওনার চোখের জ্যোতি ফিরে আসলো। অতঃপর এবং ঝাঁকজমকপূর্ণভাবে অভ্যর্থনা জানানো হলো যখন সে 11 ভাই এবং পিতা মাতা সহ মিশরে আসলেন। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজায় দাঁড়িয়ে নিজ সৈন্যদল সহ বড় সম্মানের সাথে তার পিতা মাতাকে গ্রহণ করলেন এবং সেই যুগে সম্মানের জন্য সিজদা বৈধ ছিল। 11 ভাই এবং পিতা মাতা সহ সকলে একসাথে হযরত ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করলেন এবং এটা সেই স্বপ্নের সুসংবাদ ছিল যা কোরআনে পাকে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, আমি একটি স্বপ্ন দেখেছি, তা হলো এই যে 11টি তারকা চাঁদ ও সূর্য আমাকে সিজদা করছে। ওলামায়ে কিরাম এর উদ্দেশ্য লিখেছেন যে এটা ব্যাখ্যা ছিল যে ওনার 11 ভাই এবং পিতা ও মাতা ওনাকে সিজদা করলেন। এই সম্পূর্ণ ঘটনাটি হলো একটি নিদর্শন। কেন আমি এই বিষয়টি সিলেক্ট করেছি? আমি এই ঘটনাটি বেশ কয়েকবার বয়ান করেছি কিন্তু মিশরে এই প্রথমবার এসেছি। ইনশাআল্লাহ আমার নিয়ত হলো যে এই ঘটনাটি যথাযথভাবে মিশরে রেকর্ড করব, কিন্তু আমি আপনাদেরকে সারাংশ বর্ণনা করেছি। আমি এই ঘটনাটি কেন বেছে নিয়েছি? হযরত ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? বদলা নেওয়ার সুযোগ ছিল, তিনি ক্ষমতায় ছিলেন, তিনি বাদশাহ হয়ে গেলেন। এমনই হলো যে যখন এই সম্পূর্ণ দৃশ্য পরিবর্তন হলো, অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে মিশর সম্পদশালী হয়ে গেল, তিনি সেই পদ্ধতিতে মিশরকে কোথায় পৌঁছে দিলেন, তিনি মিশরকে অর্থনৈতিকভাবে উন্নতিতে নিয়ে গেলেন। তখন মিশরের আজিজ তাকে প্রধানমন্ত্রী বানালেন, তিনি দেশের এক ধরনের রোলার হয়ে গেলেন এবং সে সকল ভাই উপস্থিত ছিল যারা ওনাকে কি না করেছে, পাহাড় পর্যন্ত করেছে, পিতা হতে দূরে সরে নিয়েছে, কূপের মধ্যে ফেলে দিয়েছে, কূপ হতে যখন বের হলো তখন বিক্রি করে দিয়েছে এবং ক্রেতাদেরকে বলেছে যে কোনো দূরবর্তী স্থানে নিয়ে যাও। যখন এই ভাইয়েরা আসলো তখন তিনি সবাইকে ক্ষমা করে দিলেন, তিনি সবাইকে মহান সম্মান দিলেন, মহান অভ্যর্থনা দিলেন এবং সকলের সামনে বললেন যে এরা হলো আমার ভাই। এটা সেই ঘটনা যেটা আমি খুব দ্রুত আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। তা না হলে যদি এটা তফসির পড়েন, যার উপর পরিপূর্ণ কিতাব লেখা হয়েছে, তার এক একটি কথা বর্ণনা করতে হলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। কিন্তু যে কথাটি আমাদের শিক্ষণীয় তা হলো ধৈর্য ধারণ করা। তাহলে আল্লাহ তাআলা কেমন প্রতিদান দেন? পরীক্ষা আল্লাহ ওয়ালাদের উপরই আসে, নবীর উপর পরীক্ষা আসে। আমরা আজ সকালে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি মাথা মোবারকের নিকট গিয়েছিলাম। আপনারা বলুন, নবীর নাতির মর্যাদা কত যে ঊর্ধ্বে, প্রিয় নবীর কোলে কাঁধে আরোহণকারী, কিন্তু মাথা কর্তন করা হয়েছে। আপনারা দেখুন গোত্রের সকলের সাথে কারবালার ময়দানে কি ঘটেছে। আমরা এটাই শিক্ষা লাভ করলাম যে আল্লাহ ওয়ালাদের উপর পরীক্ষা আসে এবং আল্লাহ ওয়ালারা এর উপর ধৈর্য ধারণ করেন। কোন কোন পরীক্ষার সময় শয়তান কুমন্ত্রণা দিয়ে থাকে, দোস্ত আমি তো হালাল উপার্জন করেছি, নামাজ পড়েছি, কোরআনও পড়েছি, আমার এত প্রবলেম কেন। পক্ষান্তরে ওই ব্যক্তি তো নামাজও পড়ে না, অবৈধ কাজ করে, সে তো আনন্দে আছে। এ হলো শয়তানের কুমন্ত্রণা। স্মরণ রাখবেন, এটা মনে করবেন না যে আমি যদি কিছু ন্যাক কাজ করি তাহলে পরীক্ষা আসবে না। আল্লাহ তাআলার পক্ষ হতে ন্যাক কাজদেরকেও পরীক্ষা করা হয়। এখন আপনি চিন্তা করুন, হযরত ইউসুফ আলাইহি সাল্লাতু সাল্লামের উপর একের পর এক ধারাবাহিকভাবে কত যে পরীক্ষা এসেছে। তিনি জেলে গিয়েছেন, তার কোনো অপরাধ ছিল না, তবুও তিনি জেলে গিয়েছেন। অতঃপর আল্লাহ তাআলা ধৈর্যের প্রতিদান কি দিয়েছে। ওলামায়ে কিরাম কত যে চমৎকার কথা লিখেছেন, হযরত ইউসুফ গোলাম নন, সারা মিশর হযরত ইউসুফের গোলাম। অতঃপর তিনি কি করলেন, তিনি সারা মিশর বাসীকে নিজের গোলামী হতে আজাদ করে দিলেন। অর্থাৎ সে বাক্যটি বলা হলো যে মিশরের প্রতিটি লোক হযরত ইউসুফের আজাদকৃত গোলাম। আল্লাহ তাআলা ওনাকে সেই উঁচু মর্যাদা দান করেছেন যেমনটি এই জগতে সে যুগের অন্য কাউকে এই মর্যাদা দান করেননি। এটাই ছিল ধৈর্যের প্রতিদান। তিনি কারো কাছ থেকে কোনো প্রকার বদলা দেননি, নিজের ভাইদেরকে ক্ষমা করে দিয়েছেন। এই ঘটনা দ্বারা আমরা এবং আপনারা কি শিখলাম, সামান্য কথায় বদলা নেওয়া, রাগ করা, ক্ষমা না করা, কেউ ফ্যামিলিকেও ক্ষমা করে না, কেউ বন্ধুকেও ক্ষমা করে না, কেউ আত্মীয় স্বজনকেও ক্ষমা করে না। আমি ছাড়বো না, আমি কে তা জানিয়ে দেব, এখন তো আমি ক্ষমতা পেয়েছি। আরেকটি কথা বলবো, হাদিসে পাকের সারমর্ম হচ্ছে যখন আপনি কারো বদলা নিতে পারেন তবে যে কোনো উপায়ে আপনি বদলা নিতে পারেন তবুও তাকে ক্ষমা করে দেন, তবে এটা আল্লাহ তাআলার খুবই পছন্দনীয় একটি আমল। আপনার কারো কিছু করার ক্ষমতা নেই, পুলিশের লোক আপনাকে আটকালো এবং আপনাকে দুর্ব্যবহার করলো, আপনি বললেন যাও তোমাকে ক্ষমা করে দিলাম, আপনি তাকে কি ক্ষমা করবেন, আপনি তো তার কিছুই করতে পারবেন না। সাত, এর মধ্যে রয়েছে যে আপনার কাছে ক্ষমতাটি রয়েছে, বদলা নিতে পারেন, আপনি তার তরি ডুবিয়ে দিতে পারেন, আপনার কাছে সুযোগ আছে, তবু আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করেন তাহলে সেটি হবে মূলত ক্ষমা। এবং আমার নবী মক্কা বিজয়ের সময় এমনটি করেছেন। আপনি ইসলামের ইতিহাস পড়ুন, একটু চিন্তা করুন, মক্কা বিজয়ের সময় সামনে কে কে ছিল। সেখানে হযরত হামজার কলিজা চর্বণ কাদী ছিল, নবী পাকের রাস্তায় কাঁটা দানকারীও ছিল, হযরত বিলাল হাবশিকে উত্তপ্ত বালিতে শয়নকারীও ছিল, সাহাবায়ে কিরামকে জ্বলন্ত আগুনের উপর শয়নকারী ছিল। সে লোকেরা কত যে জুলুম অন্যায় করেছে, সেই সকল লোক সামনে অবনত মস্তকে হাত বেঁধে রয়েছে। যদি তাদের শরীর হতে মাথা আলাদা করতে বলা হতো তাহলে সবাইকে শেষ করে দেয়া হতো, কিন্তু নবী পাক সেই দিন সবাইকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন। তাই ইসলাম প্রসার হয়েছে ক্ষমার মাধ্যমে, ইসলাম মহাব্বতের মাধ্যমে প্রসার হয়েছে। আজকে আপনিও আপনার জীবনে শান্তি বয়ে আনতে পারেন, এক ধৈর্যের মাধ্যমে, দ্বিতীয় ক্ষমার মাধ্যমে। ধৈর্য ধারণ করুন, সমস্যাগুলো আসবে। মনে রাখবেন এটা কোরআনে ওয়াদা করেছে।
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়ান নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত।
কোরআনের ওয়াদা হলো যে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। আপনি পরীক্ষার সম্মুখীন হবেনই কোন কোন বিষয় দ্বারা, কোরআন পূর্ণ লিস্ট দিয়ে দিয়েছে। ভয় আসবে, ক্ষুধা আসবে, ধন সম্পদের ঘাটতি আসবে, স্বাস্থ্যের ঘাটতি আসবে, ঠিক আছে, সন্তানদের মধ্যে প্রবলেম হবে। তারপর পরবর্তীতে বলেন
ওয়াবাশশিরিস সাবিরি আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
যখন তাদের উপর কোনো বিপদ এসে পড়ে তখন বলে আমরা আল্লাহর মালিকানাধীন এবং আমাদেরকে তারই দিকে ফিরে যেতে হবে। সুসংবাদ শোনাও ওই সব সবরকারীদেরকে, এটাই হলো আসল। আপনি এটা মনে করবেন না যে সে বড় ধনী তাই খুশিতে আছে, সে আমেরিকায় বড় আনন্দে আছে আর সে বাংলাদেশে। প্রত্যেক মানুষের আলাদা আলাদা সমস্যা রয়েছে। আমরা তো অনেক লোকের সাথে মিলিত হই, কোটিপতি লোকদের সাথে মিলিত হই, তাদের অনেক বড় বাংলো রয়েছে, গাড়ির বহর রয়েছে। যখন সে খাবার ইত্যাদি শেষ করে ঘরে বসে তখন বলে জনাব আলাদাভাবে কথা বলবো। কানে কানে যখন নিজের সমস্যার কথা বলে তখন বোঝা যায় যে তার চেয়ে বড় দুঃখী আর কেউ নেই। প্রতিটি মানুষের নিজ নিজ দুঃখ আছে, যার টাকা নেই তার আলাদা দুঃখ, যার টাকা আছে সেও অন্য কারণে দুঃখী। কেউ যদি এটা বলে 0% কমপ্লেন জীবন অতিবাহিত করবে, এমন হতে পারে না। এখন এই সমস্যাগুলো আপনার সরাসরি জীবনে আসবে এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন, সবর করো, আল্লাহ সঙ্গী হয়ে যাবেন। আমাদের ভুল কোথায় হয়, আমরা ধৈর্য ধারণ না করে ডবল সমস্যা সৃষ্টি করি। এক কষ্ট দূর হয় না কিন্তু অধৈর্য হয়ে সওয়াবও হাতছাড়া হয়ে যায়। ধৈর্যের অর্থ হচ্ছে শরীর খারাপ হয়েছে, এর জন্য মর্যাদা বৃদ্ধি হয়েছে। কিন্তু যদি সবাইকে বলা হয়, বিলাপ করা হয়, আমি ফেসে গেছি, আল্লাহ আমাকে অসুস্থ করে দিয়েছে, জানি না আমার কি হবে, আমার কি অপরাধ ছিল, এভাবে অধৈর্যের বাক্য দ্বারা ব্যথা অবশিষ্ট রয়েই যায় এবং ব্যথার কারণে যে সওয়াবটুকু লাভ হতো সেটাও চলে যায়। তাই ধৈর্যের আঁচল ছাড়বেন না, ইনশাআল্লাহ আপনার জন্য মর্যাদা বৃদ্ধির কারণ হবে। এভাবে আপনি ক্ষমা করা শিখুন। একটি হাদিসে পাক শুনুন, হাদিসে পাকের সারমর্ম হচ্ছে, যে ক্ষমা করে না তাকে ক্ষমা করা হবে না এবং যে দয়া করে না তাকে দয়া করা হবে না। এখন নিজেদের ব্যাপারে চিন্তা করুন, যত ইচ্ছা বদলা নিয়ে নিয়ে। যদি আল্লাহ তাআলা পাকড়াও করেন তবে কি করব। একজন লোকের ব্যাপারে বর্ণিত আছে যে সে লোকটি বড় পাপী ছিল, তার চরিত্র ভালো ছিল না। মৃত্যুর পর তার বন্ধু তাকে স্বপ্নে দেখল এবং জিজ্ঞাসা করলো, তোমার ব্যাপারে কি ফয়সালা হয়েছে? সে বলল, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। তোমাকে কিভাবে ক্ষমা করেছেন, বরং তোমার সব কাজ তো বিপরীত ছিল। সে বলল, ব্যাপার এটাই যে একবার আমার স্ত্রী খাবার তৈরি করেছে, খাবারে লবণ বেশি পরিমাণে দিল, আমার খুব রাগ আসলো যে আমি আমার স্ত্রীকে শাস্তি দেব। হতে পারে সেই ধরনের কোনো সিংহের সদস্য এখানে বসে আছেন, খাবার ভালো না হলে স্ত্রীকে প্রহার করে, প্লেট ভেঙে দেয়। তিনি বলেন, আমি চিন্তা করলাম যে আমার স্ত্রী একটি বার ভুল করেছে এবং আমি শাস্তি দেওয়ার প্ল্যানিং করছি। আমি তো সকাল সন্ধ্যা আল্লাহর দরবারে ভুল করছি, সকাল সন্ধ্যা তার নাফরমানি করছি, তিনি তো আমার থেকে বদলা নিচ্ছেন না, তিনি তো আমাকে শাস্তি দিচ্ছেন না। তিনি বলেন, আমি কিছুই করলাম না, আমি নীরবে খাবার খেয়ে নিলাম এবং স্ত্রীকে অন্তর থেকে ক্ষমা করে দিলাম। মৃত্যুর পর আমাকে বলা হলো যে সেই দিন তুমি আমার বান্দা হয়ে আমার বান্দিনীকে ক্ষমা করে দিয়েছ, যাও আমি সবচেয়ে অধিক ক্ষমাকারী, আমি তোমার সব গুনাহ ক্ষমা করে দিয়েছি। এটাই হলো ক্ষমা। সে তো স্বামী, তার কাছে ক্ষমতা ছিল, কিন্তু এই কাজটি আমাদের করতে হবে। ক্ষমা করুন, দয়া করুন, অন্তর বড় করুন, জীবন সহজ হয়ে যাবে। যদি প্রতিটি কথা অন্তরে গেঁথে রাখেন তাহলে নিজেই পেরেশান হয়ে যাবেন। সে আমাকে দেখলো না কেন, সে হাসলো না কেন, তার ঘরে ডাকলো না কেন। অনেক আশ্চর্য ধরনের লোক আছে যারা এমন ধরনের কথাগুলো নোট করে রাখে, যা দ্বারা নিজেরাই টেনশনে থাকে। তাই অন্তর বড় করে বেঁচে থাকা শিখুন, ক্ষমা করা শিখুন, বদলা নেওয়ার অভ্যাস ত্যাগ করুন। একটি কথা মনে রাখবেন, ছোটখাটো ভুল ভুলে যাবেন। আমরা যত লোক এই রুমে বসে আছি সকলেই মানুষ, ঠিক আছে? এই মানুষের ডেফিনিশন কি? মানুষ হলো ত্রুটি ও ভুলে যাওয়ার সংমিশ্রণ। যখন আমাদের অবস্থা এমন, আমাদেরকে এমনই বানানো হয়েছে, একটু বোঝার চেষ্টা করুন। আমরা বসে আছি, সবাই তো মানুষ, মানুষেরই তো ভুল হয় এবং মানুষ ভুলে যায়। যদি কারো ভুল হয়ে যায় তবে বুঝতে হবে সে মানুষ, ফিরিস্তা নয়। স্ত্রী হোক, সন্তান হোক, কর্মচারী হোক, এমপ্লয়ার হোক, মালিক হোক, বন্ধু হোক, আপনার অন্তর বড় করুন, ক্ষমা করুন এবং সেই ক্ষমার কারণে আপনার লাইফ এত মহান হয়ে যাবে এবং রিল্যাক্স বোধ করবেন। যদি কোনো আত্মীয় স্বজন থেকে দূরে থাকেন, কোনো বন্ধু থেকে দূরে থাকেন, কোনো কলিগ থেকে দূরে থাকেন, তবে দূরত্ব শেষ করতে হবে। আপনি সবে কদর সবে বরাতে যে লিস্ট পড়েন, সকলকে ক্ষমা করে দেয়া হয় কিন্তু কিছু হতভাগাকে ক্ষমা করা হয় না। তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, মুসলমানদের সাথে সম্পর্ক ছিন্নকারী, তাই ক্ষমা করে বন্ধু বানিয়ে জীবন অতিবাহিত করুন, তাহলে খুবই ভালো হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামের এই ঘটনায় আমাদের জন্য অনেক বার্তা রয়েছে। যদি এটা দেখা হয় যে এতে তাবারুকেরও অনেক মেসেজ রয়েছে, আল্লাহর নবী অন্য এক নবীর নিকট নিজের জামা প্রেরণ করেছেন, যখন সে জামা চোখে লাগিয়েছেন তখন চোখের আলো ফিরে এসেছে। তাই আজও যদি কোনো বুজুর্গ হতে কোনো তাবারুকের বস্তু নেওয়া হয় তা কোরআন দ্বারা প্রমাণিত। হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম দোয়া করলেই তো হয়, তাবারুক পাঠানোর কি প্রয়োজন ছিল? কিন্তু আল্লাহ ওয়ালাদের শরীরের সাথে যদি কোনো বস্তু স্পর্শ করে সেগুলো বরকতময় হয়ে যায়। আজ আপনার থেকে একটি উপহার নেব।
জি বলুন।
উপহার হলো এই যে, উপহার নেয়া নয়, মূলত দেয়া। আপনার চেহারায় নবী পাকের সুন্নত সাজাবেন আজকের
জি জি ইনশাআল্লাহ,
আর কাটবেন না, তাহলে এটা আপনার জন্য স্মরণীয় হয়ে থাকবে। আপনার সাথে সাক্ষাৎ হলো, চেহারার মধ্যে দাড়িও এসে গেল এবং এই দাড়ির কারণে আপনার আমাদের কথা স্মরণ হবে।
জি,
এই পর্যন্ত যা কাটা হয়েছে তা থেকে তওবা করে দিন, সম্পূর্ণ এক মুষ্টি রাখবেন। আল্লাহ পাক আপনাকে সালামত রাখুক, এখন আমাদের অনুমতি দিন, অনেক শুকরিয়া। ভাই খুবই চমৎকার চা বানিয়েছেন, বাকি অর্ধেক আপনি খেয়ে নেবেন ইনশাল্লাহ, ঠিক আছে?
জি,
অনেক শুকরিয়া। আমরা এবার আসি, আল্লাহ আপনাদের সবাইকে শান্তিতে রাখুক। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, দীর্ঘ রাত পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করেছেন।
আমার নাম তারেক ইকবাল, আমি বোম্বাই হতে এসেছি। মাদনী চ্যানেলের সাথে আমার সম্পর্ক রয়েছে। আমি 12 বছর বয়স হতে এখানে চাকরি করছি। আমি মাদনী চ্যানেল এবং আব্দুল হাবিব ভাইয়ের ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম যে তিনি মিশর অবস্থান করছেন। আমি তার সাথে যোগাযোগ করলাম। সন্ধ্যার সময় আমি কল করলাম। গোলাম মাহমুদ ভাই কলটি উঠালেন। এরপর আমি বুঝতে পারলাম যে যদি আব্দুল হাবিব ভাইয়ের সাথে কথা বলতে না পারি তাহলে বিশ্বাস করুন ঘুমাতে পারবো না। সকালবেলা আলহামদুলিল্লাহ আমার দু চারজন বন্ধুসহ গিয়ে কথা বলি। সকাল থেকে 9টা পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম যাতে আব্দুল হাবিব ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে পারি। ওনার প্রতি আমার কেমন মহাব্বত তা আমি মুখে প্রকাশ করতে অপারগ। ওনার প্রতি সর্বাধিক মহাব্বত যাকে ফিলিংস বলা হয় এবং জেহেনি আসমাইশ প্রোগ্রামের প্রতি আমার অত্যন্ত মহাব্বত রয়েছে। মাশাআল্লাহ, আব্দুল হাবিব সাহেব হলেন সেটার চাঁদের ন্যায়। আল্লাহ তাআলা আব্দুল হাবিব ভাইকে নেক হায়াত দান করুক এবং আরও বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দান করুক।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা তারেক ভাইয়ের ঘর হতে বেরিয়ে আসলাম, খাবারও খেয়েছি। এখানে আমাদের দেশের অনেক ইসলামী ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে, আরও উৎসাহ পেয়েছি। আমাদের কাছে কোটেশন রয়েছে, আমরা আরও সামনে যেতে পারতাম। এবং আলহামদুলিল্লাহ একটি শুভ দিন অতিবাহিত হয়েছে। সারা দিন কিভাবে অতিবাহিত হয়েছে তা আপনারা দেখেছেন। এখন আমরা বিশ্রামাগারে যাব, কেননা কাল সকালবেলা বের হতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
শিক্ষণীয় বহু কিছু এই রহস্যপূর্ণ দেশ।